প্রস্তুতপক্ষে ঢাকায় বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই সহায়তা দেয়া হবে সেই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যারা বাংলাদেশের ভেতরে শরণার্থী শিবিরগুলোতে কাজ করছে।
হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IOM, UN হাই কমিশন ফর রেফিউজিস বা UNHCR, UN চিলড্রেনস ফান্ড, জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্ব খাদ্য কার্যক্রম WFP, এইসব যে প্রতিষ্ঠান শরণার্থীদের সুরক্ষা দিচ্ছে, খাদ্য বস্ত্র আশ্রয় দিয়ে সাহায্য করছে, স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক দিয়েও বাংলাদেশে আসা 6 লক্ষেরও বেশি রোহিঙ্গাদের সাহায্য সহায়তা দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এবং এই অর্থ সাহায্য ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পরিষ্কার ভাষায় বলেছেন যে এই সংকটের মানবিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 লক্ষাধিক রোহিঙ্গা, যাদের বেশিরভাগই নারী এবং শিশু, তারা বাংলাদেশে পালিয়ে এসছে এবং মায়ানমারের ভেতরেও অজ্ঞাত সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে,
এখনো অসংখ্য রয়েছে। তো টিলারসন কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে গোটা বিশ্বে মানবিক উদ্যোগের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং যারাই দুঃখ দুর্দশায় সময় কাটাচ্ছে তাদেরকে সাহায্য করার চলমান প্রচেষ্টায় সাহায্য করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত মনে করে। রেক্স টিলারসন মিয়ানমারের সফরকালে সেখানকার নেত্রী অং সান সু চির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হয়েছিলেন এবং টিলারসন যেমন বলেছেন,
The crisis in Rakhine State is one of the greatest challenges Myanmar has faced since the elected government came into office last year. We're deeply concerned by credible reports of widespread atrocities committed by Myanmar's security
forces. Rex Tillerson jemonti bolchen je Myanmar-er Rakhine rajye je shongkot srishti hoyeche seta hocche Myanmar-e gonotantrik sarkar ashbar por sobchaite marattok shongkot. তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত ব্যাপক নির্যাতন আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি আরো বলেন, আমরা এ নিয়ে মর্মাহত যে লক্ষ লক্ষ নারী পুরুষ এবং শিশু বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
হ্যাঁ, রেক্স টিলারসন যেমনটি বলেছেন যে তারা কিন্তু ওই নিষেধাজ্ঞা আরোপ করা মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়েও তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ঢালাওভাবে কোনো নিষেধাজ্ঞা মিয়ানমারের উপর আরোপ করা হবে না। তার কারণটা হচ্ছে, জানিস যে মিয়ানমারে এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, একটা উন্নয়ন গণতন্ত্রের দিকে একটা উন্নয়ন সাধন করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। তো সেখানে তারা বাদ বিচার করবে যে কোন ক্ষেত্রে কাদের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
হ্যাঁ, আসলে এই ব্যাপারে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন মিয়ানমারের রাজধানীতে, সেখানে তাকে 4টি মাত্র প্রশ্ন করতে দেয়া হয়েছিল, মানে তিনি প্রশ্ন নিয়েছিলেন এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেটা আপনি বলছেন যে মিয়ানমারের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না। আসলে তিনি যেটা বলছেন সেটা হলো যে আমরা দেখতে চাই যে মিয়ানমারের গণতন্ত্র সফল হয়। মিয়ানমার আমরা জানি যে অনেক দিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে
এবং সে ব্যাপারে শাসন ছিল বহু যুগ ধরে,
সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের একটা সমর্থন ছিল। তো কাজেই শুধুমাত্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়, যুক্তরাষ্ট্র মনে করে যে সেইটা এই সংকট নিরসনে কতখানি সাহায্য করবে সেটা বলা মুশকিল। তো কাজেই তারা বলছেন, বরঞ্চ এই যেটা একটু আগে আমরা বলছিলাম যে বরঞ্চ রেক্স টিলারসন যেরকম সাহায্যের কথা বলেছেন, আর্থিক সাহায্য কথা বলেছেন, সেইটাকে সম্ভবত গুরুত্ব দিচ্ছেন।
তো অং সান সু চিকেও প্রশ্ন করা হয়েছিল অনেক কিছু।
হ্যাঁ হ্যাঁ, অং সান সু চিকে প্রশ্ন করা হয়েছিল এবং তার প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আমরা,
হ্যাঁ অং সান সু যেটা বলেছে যে এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, তিনি নিজের কথাই বলেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক পেশা রাজনৈতিক জীবনকে অনুসরণ করে চলেছি, সেটা শুধু ক্ষমতা লাভ এবং প্রভাব খাটাবার জন্য নয়। তিনি বলেছেন যে আমরা রাজনীতিতে এসেছি মিয়ানমারের জনগণের জন্য, যাতে মিয়ানমারের মানুষ তারা একটি আইনের শাসনের অধীনে শান্তিতে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে দেশের জনগণ বসবাস করতে পাবে। এবং তিনি আরেকটি কথা বলেছেন অং সান সু চি, যে আমি কিন্তু আজকে আশ্চর্য হচ্ছি না যে আমার সমালোচনা করা হচ্ছে, আমার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অনেকেই সেটা করছেন। অং সান সুচি কি ব্যবস্থা নিচ্ছেন, এই লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে যাচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে অং সান সুচি কিছুই করছেন না, সেটারই উল্লেখ করে তিনি বলেছেন যে আমার এর আগেও ঘরে দেশের ভিতরে এবং বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমার সমালোচনা করা হয়েছে, সুতরাং আমি এটাতে অভ্যস্ত, আমি আমার দেশের জনগণকে মানে বোঝাতে চাই যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি এবং আন্তর্জাতিক সমাজ কি বলছে মিয়ানমার সম্পর্কে, সেটাই আমি তুলে ধরতে চাই।
এবং ওই যে একটু আগে আমরা স্যাংশন কিংবা নিষেধাজ্ঞার কথা বলছিলাম, সেই কথা একটু ফিরে আসতে চাই, সেটা হলো যে রেক্স টিলারসন এ ব্যাপারে আরেকটু কথা বলেছেন। তিনি বলছেন যে এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা আমাদের খেয়াল করে দেখতে হবে, এবং এটা দেখতে হবে যে যে মানবিক ট্র্যাজেডি সেখানে হয়েছে সেদিকটাও। এখন পরে তিনি বলছেন যে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে হয়তো আসা যাবে, কিংবা আমরা
আমরা
বিষয়টি বিবেচনা করে দেখতে চাই। এবং তিনি বলছেন যে ওয়াশিংটন ফিরে এসে, ওখানে তিনি সাংবাদিকদের বলেন যে ওয়াশিংটন ফিরে এসে আমরা দেখব যে এই ব্যাপারটা কি করা যেতে পারে। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেখানে আরও অনেকের সঙ্গেই দেখা করেছেন, অনেক অর্গানাইজেশনের সঙ্গেই তার কথা হয়েছে, পুলিশ
সবকিছু পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন মোটামুটি।
তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কক্সবাজার থেকে স্থানীয় সাংবাদিক মোজাম হোসেন শাকিল, তাকে আমরা হয়তো কিছু প্রশ্ন করতেই পারি,
দেখি যে তিনি ওখানে কি।
শাকিল আপনি তো আছেন,
হ্যালো। আচ্ছা, তো মোজাম, আমি মোজাম নামই বললাম ফার্স্ট নেমে, যে ওখানে আপনি যে বেশ কিছুদিন ধরে রয়েছেন, তো সেখানে আমি আজকের কথাই বলি, আজকে বা গতকালকের, এখানে পরিস্থিতি তো আগে যেমন দেখছিলেন যে একেবারে ঢল নেমেছিল শরণার্থীদের, কিন্তু এখন তারা ভিন্ন পথে ভিন্নভাবে আসছে, তারা ভেলায় করে আসছে, অনেকে হয়তো সাঁতার কেটে চলে আসছেন, এই যে একটা পরিবর্তন, যে একেবারে পায়ে হেঁটে একেবারে হাজার হাজার চলে আসছিল, কিন্তু এখন ছোট ছোট গ্রুপে তারা আসছে, এই পরিবর্তনটা কেন?
হ্যাঁ, আপনারা জানেন সীমান্তের আসলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সেই সাথে তাদের আসার ধরন পাল্টেছে, তাদের পথ পাল্টেছে, এবং অনেক কিছুই পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন নাফ নদী পেরিয়ে বোটে করে অনেক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, এবং বোটে করে অনুপ্রবেশ করতে গিয়ে গত 25 আগস্টের পর থেকে এই পর্যন্ত অন্তত 190 জন রোহিঙ্গার মৃত্যু লাশ উদ্ধার হয়েছে। কিন্তু কতজন রোহিঙ্গার যে আসলে মৃত্যু হয়েছে এই নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসতে, সেটার হিসাব কিন্তু অজানা। আমরা জাস্ট যাদের লাশ উদ্ধার হয়েছে এগুলোর হিসাব রাখতে পেরেছি। তো এটা অনেক বেশি একটা জীবন বাঁচাতে, অনেকটা জীবন বাজি রেখেই সমুদ্র যাত্রা, এই নাফ নদীর যাত্রা। একটা ছোট বোটে অনেক বেশি রোহিঙ্গা যখন উঠে তখন এটা দুর্ঘটনা ঘটে এবং শিশুরা মহিলারা মৃত্যু ঘটে। তো এজন্য কিন্তু এখন নাফ নদীতে প্রশাসনের পক্ষ থেকে নৌকা পারাপারের অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য অঘোষিত ভাবে এখন নাফ নদীতে কিন্তু নৌকা চলাচল অনেকটা নিষিদ্ধ।
হ্যাঁ, কিন্তু একটা 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 জিনিস আপনার কাছে জানবার ছিল, যে নৌকায় আপনি বলছেন যে অনেক ঝুঁকি ছিল, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে যে ভেলায় লোকে আসছে, সাঁতার কেটে আসছে, সেটা তো আরো ঝুঁকিপূর্ণ, তো এই পরিবর্তন কেন?
হ্যাঁ, এখন যে ভেলাগুলো নিয়ে আসছে রোহিঙ্গারা, বাঁশ এবং কিছু বড় বড় প্লাস্টিকের ড্রাম রশি দিয়ে বেঁধে অনেক বড় ভেলা বানায়। এই ভেলাগুলো দেখতে অনেকটা বড় ফেরির মতো দেখায়, তো এগুলো নিয়ে চলে আসে, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু নৌকা যেহেতু চলাচল করছে না, তারা ওই পারে, আমি গত 2 দিন আগেও কথা বলেছি বেশ কয়েকজন রোহিঙ্গা যারা ভেলায় চড়ে নাফ নদী পেরিয়ে শাহপুরের দ্বীপ কিংবা সাবরাং এসে পৌঁছেছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন নাফ নদীর ওই পারে তারা অন্তত কেউ কেউ 1 মাস, কেউ 2 মাস ধরে অপেক্ষা করেছে বাংলাদেশে আসার জন্য, তারা নৌকা পায়নি। ওই পারে অনেক গর্ভবতী মহিলার সন্তানও প্রসব হয়েছে, আমরা ওসব নবজাতককে আমরা দেখেছি, আমি নিজেও অনেক নবজাতক দেখেছি। তো এ ধরনের একটা দুঃসহ পরিস্থিতি থেকে তারা বাঁচার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ভেলা ভাঙিয়ে নিজেরা চলে আসছে।
একটা কথা যে
অনেকেই প্লাস্টিকের ড্রাম নিজেদের সাথে, বিশেষ করে যুবক এবং তরুণরা প্লাস্টিকের ড্রাম সাথে নিয়ে সাঁতার কেটে কেটে বাংলাদেশে কয়েকজন গ্রুপ হয়ে হয়ে বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে।
আমি, আমার একটা প্রশ্ন আছে যে যে মহিলাদের কথা বললেন যে সন্তান প্রসব করছে তারা ওইভাবে আসছে সেখানে, তবে এতদিন পর্যন্ত যেভাবে আসছিল সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বা নাফ নদীতে নৌকাতে করে, বড় নৌকাতে করে, ফেরি নৌকাতে তারা আসছিল, এই যে পরিবর্তন হয়েছে সীমান্তে কি কড়াকড়ি করা হয়েছে তাদের প্রবেশের, সেই কারণেই তারা ভিন্ন পথে যাচ্ছে? সীমান্ত রক্ষীদের কারোর সাথে আপনার কখনো কথা হয়েছে?
হ্যাঁ, সীমান্ত রক্ষীদের সাথে আমার কথা হয়, নিয়মিতই কথা হয় এবং সীমান্তে আমি রেগুলারই যাই, প্রতিদিনই যাই, আজকেও গিয়েছিলাম। আসলে আমাদের কক্সবাজারের সাথে মিয়ানমারের যে সীমান্ত, এটার নাফ নদী এবং কিছুটা স্থল সীমা আছে ঘুমদুম, বান্দরবান, উখিয়া এদিক দিয়ে। তো ঘুমদুম স্থল সীমার ওদিক দিয়ে যেসব রোহিঙ্গা ছিল তাদের অনেকে কিন্তু প্রথম পর্যায়ে চলে আসছে পায়ে হেঁটে, এখন ওইসব এলাকা অনেকটা রোহিঙ্গা শূন্য। এখন যেসব রোহিঙ্গা আসছে তারা কিন্তু অনেক দূর থেকে আসছে, তাদের এটা বুসিদং, রাশিদং এসব এলাকা, এগুলো কিন্তু বলা যায় অনেক পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাদেরকে এক সপ্তাহ হেঁটে বা আট দিন দশ দিন হেঁটেই কিন্তু তাদেরকে নাফ নদীর ওই প্রান্তে আসতে হয়। এই জন্য তারা কিন্তু আর ওভাবে
বাংলাদেশের সীমান্তে গিয়ে পৌঁছচ্ছে তখন তাদের উপরে যে সব অত্যাচার নিপীড়ন যা কিছু হয়েছে, অনেকে তো জানার চেষ্টা করছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে তারাও জানার চেষ্টা করছেন, তো তারা কি সঠিকভাবে বুঝতে পারছেন, সেখানে কি কোনো দোভাষী আছেন যারা তাদেরকে বুঝিয়ে দিতে পারছেন যে আসলে তারা কি জন্য পালিয়ে আসছে কেন? কারণ আমরা অনেক জায়গায় খবর পাচ্ছি যে সেখানে তারা খুব অল্প সংখ্যক আসছে বাংলাদেশের সীমান্তে, তারা খাওয়া দাওয়া পাচ্ছে না সেই জন্য চলে আসছেন, কোনো অত্যাচারের কথা তারা উল্লেখ করেনি, এটা বর্মীরা অনেকে বলছেন, কিন্তু এখানে বাংলাদেশে আবার যারা আছে তারা বলছেন যে অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা আসছে, বাংলাদেশ থেকে যে সংবাদ আমরা পাচ্ছি। তো সেই ভাষা বুঝতে অসুবিধার কারণ হচ্ছে বা সঠিকভাবে তারা বুঝতে পারছেন তাদের অবস্থাটা?
হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আসলে খুবই বাস্তবতা হচ্ছে কি চট্টগ্রামের বাসার সাথে এবং একেবারে সীমান্ত, বাংলাদেশের সীমান্তের বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষার সাথে কিছুটা হলেও মিল আছে, তবে কিছু শব্দ তারা ব্যবহার করে তারা আপনি বলতে পারেন খুবই কনজারভেটিভ, সেজন্য তারা খুব বেশি প্রকাশ্যে সবকিছু বলতে চায় না, বিশেষ করে দর্শনের কথাগুলো তারা একেবারে প্রকাশ্যে বলতে চায় না। দর্শনের শব্দটা তারা যাই জুলুম এ ধরনের একটা শব্দ বলে, বলছে মেয়েদেরকে যাই জুলুম করে,
শব্দটা প্রচলিত ছিল, এটা কিন্তু চট্টগ্রামেও ছিল, কারণ বাংলাদেশে 1971 সালের যুদ্ধের সময় চট্টগ্রামের অনেক এলাকায় কিন্তু এই ধরনের শব্দ, মানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। বলুন।
হ্যাঁ ঠিক, যেমন গর্ভবতী মহিলারা, ওরা কিন্তু রোহিঙ্গারা গর্ভবতী শব্দটাই কোনোদিনও ব্যবহার করে না, এটা তারা জানে না, তারা বলে এটাকে হামিল, আমিল বললে আমরা কিন্তু এখন বুঝি নেই ও গর্ভবতী, এই যে শব্দগুলো। তারপর এই যে বাড়িঘর পুড়িয়ে দেয়া, ওর বাড়িঘর পুড়িয়ে দেয়া, এটাকে বলে লঞ্চা মারা, লঞ্চা মানে এক ধরনের ওখানকার আত্মীয়াস্ত্র যেটা ঘরের উপর ছুটে মারলেই আগুন ধরে ঘরটা পুড়ে যায়, এই শব্দগুলোই আসলে বলে তারা। এই জন্য আমরা কিন্তু স্থানীয় লোকজন গত 28 আগস্টের পর থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের সাথে প্রতিদিন কথা বলতে বলতে তাদের শব্দগুলো আমরা এখন বুঝি, এবং বাইরের যারা আসে তারাও কিন্তু স্থানীয় লোকদেরকে এজ এ ইন্টারপ্রেটার হিসেবে নিয়ে যান এবং তারা কিন্তু ভাষাগুলো বোঝার চেষ্টা করে।
ভাষা ছাড়াও আরেকটা ব্যাপার এখানে চলে আসে, যেটা একটু আগে রোকেয়াপা জানতে চাইছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি ধরনের সহায়তা এরা পাচ্ছেন, কতখানি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, যে তারা কি ধরনের সহায়তা পাচ্ছেন, আপনারা কি দেখেছেন?
হ্যাঁ, রোহিঙ্গাদের দৃষ্টিতে ওনারা ঠিক একটি বর্ডারের একটি সীমান্ত রেখার বা একটা কাঁটাতারের ওই পারের যে আইন শৃঙ্খলা রক্ষাকার এই বাহিনী এবং কাঁটাতারের ঠিক এই পারে বাংলাদেশের অংশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এর মধ্যে তারা কিন্তু একটা ঠিক অনেক বড় পার্থক্য দেখে। তারা এভাবেই বলে আমাদেরকে, বলছে ওই পারে যে বর্বরতা আর এই পারে কিন্তু মানবিকতা। আমি আমার বাসায় কথাটা বললাম বা তারা তাদের বাসায় বলে, এবং এই পারের কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে এখানকার যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে অনেক বেশি আন্তরিকতা এবং মানবিকতা দেখাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটা দেখিয়েছেন।
হ্যাঁ, উনি তো আগেই বলেছেন, জাতিসংঘে আসার আগেই শেখ হাসিনা বলেছেন যে আমরা রোহিঙ্গাদের পাশে থাকবো যতদিন তাদের প্রয়োজন। তো এটা তো একটা তাদের জন্য, মানে যারা আসছেন শরণার্থীরা এইভাবে একেবারে এক বস্ত্রে সম্বলহীনভাবে, তাদের একটা বিরাট আশার সঞ্চার করে তাদের মনে, তাদের অনেক আস্থা যোগায় আর কি। তো আমি মজাম, আজকে তো হয়তো সময় হবে না, আমাদের সময় ফুরিয়ে আসছে, আপনার কাছে আমি সবশেষে এটা জানতে চাইব যে সেখানে স্বাস্থ্য পরিচর্যার বিষয়টা, পয়ঃ নিষ্কাশন, পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এই সব জিনিসগুলো খুব সংক্ষেপে বলবেন, কেমন দেখছেন?
হ্যাঁ, আপনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের হিসাব মতে গত 25 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে প্রায় 630,000। এখানে কিন্তু অধিকাংশ শিশু। ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের হিসাব মতে এখানে 59% কিন্তু শিশু, আর এসব শিশুর 26% উপস্থিতি। এই সংখ্যাটি প্রায় 173,000 এর মতো। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 7% শিশু, এই সংখ্যা প্রায় 17,000। সরকার বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় সব শিশুদের জন্য টিকা দিচ্ছে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছে এবং কৃমিনাশক ওষুধ খাওয়াচ্ছেন। আজকে কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক উনি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছেন। তাহলে এই যে এতগুলো জনসংখ্যা, তাদের কিন্তু পয়ঃ নিষ্কাশনের একটা বিশাল একটা সমস্যা। বিশেষ করে আপনি 630,000 রোহিঙ্গাদের জন্য যদি আপনি 6 জন মিলে একটা একটাও যদি আপনি আপনি পয়ঃ নিষ্কাশনের জন্য লেট্রিনের যদি হিসাব করেন, তাহলে তো আপনার এখানে 60,000 মতো ধরেন বা অনেক
লাগবে, হ্যাঁ, ব্যবস্থা করতে হবে।
কিন্তু এখানে এখনো পর্যন্ত পয়ঃ নিষ্কাশনের জন্য 20,000 মতো লেট্রিন তৈরি হয়েছে, যেগুলো এবং আগে কিন্তু খুব দ্রুততার সাথে অপরিকল্পিত ভাবে এসব হওয়াতে এখন অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, ইউজ করা যাচ্ছে না। সেজন্য ওখানে খুবই দুর্গন্ধ এবং পাশাপাশি খুব লেট্রিনের 2-3 হাতের মধ্যে টিউবওয়েল করা হয়েছে এবং এগুলো খুবই অগভীর। আপনার লেট্রিনের যে গভীরতা, কাছাকাছি গভীরতায় কিন্তু টিউবওয়েল, তাহলে এটা কিন্তু অনেক
সেটাও সমস্যা। হ্যাঁ, আসলে পরিকল্পনা করে তো করা হয়নি,
তাৎক্ষণিকভাবে
করা হয়েছে।
মাজদুম হোসেন শাকিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
অনেক খবরই আমরা জানলাম,
ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকা,
ধন্যবাদ। তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই।